This track was downloaded from FusionBD.com.
Viaggio presents Crusher.
Welcome. শুরু হয়ে গেল এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবিসি রেডিও অসম 89.2 তে। সঙ্গে আছি আমি আরজি শর্মী। আর প্রতিবারের মতন এবারও প্রথমে রয়েছে একটি চমৎকার গল্প। আজকের গল্প কি সেটা পরে শুনি, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন 1 পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় 1 পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল 1 পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে ফ্রি ডায়াল করতে পারেন আপনি 1212 এই নাম্বারে। তো আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। শুরু করব এখন কুয়াশার প্রথম গল্প। আজকে কুয়াশার যে প্রথম গল্পটি রয়েছে হুমায়ুন আহমেদের লেখা, গল্পটির নাম গুণী, পরে শোনাবে সেতু। আর আমার সঙ্গে যারা আছেন সঙ্গেই থাকবেন। এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় প্রথম পর্বটি শুনছি এখন, তার পরের পর্ব শুনবো ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপরে আবারও ফিরে আসছি আরজি শর্মী। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল।
তার নাম চাঁদশা ফকির, আসল নাম না নকল নাম, আসল নাম সেকান্দার আলী। যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকমের ভেদ ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চালচলন আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না। সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা এগুলো অর্জনের জন্য তাদের সারাক্ষণই নানান ধরনের চেষ্টা চালাতে হয়। চাঁদশা ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা কোনোটাই হয় না। রোগা বেটে একজন মানুষ। বেটেরা সাধারণত কুঁজো হয় না, চাঁদশা ফকির খানিকটা কুঁজো, হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কারণ বাপা বলতে গেলে অচল, বাপা টেনে টেনে এগুতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল আছে, চোখও সারাক্ষণই লাল থাকে, গলায় 3 রকমের হার, কাঠ এবং অষ্টধাতুর মালা। তারপরেও চাঁদশাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকে চাঁদশা ফকির ডাকে না, ডাকে চান্দু। চাঁদশা তার স্ত্রীর কাছে এনে খুবই দুঃখ করে, দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেখো বউ, মানুষের বিচার, আমি এত বড় একটা গুণিন, পশু পাখি পর্যন্ত আমাকে সন্দেহ করে। যে গাছের নিচে বসে থাকি সেই গাছে পাক পাকালি কিচ্ছু থাকে না, উড়ে যায়। অথচ নিজ গ্রামের মানুষ আমার তুচ্ছ করে, সামনে দিয়ে যায় সেলাম দেয় না। আমার যে নাম চাঁদশা ফকির, এই নামে ডাকে না, ডাকে চান্দু। মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্র দিয়ে একেবারে এমন একটা শিক্ষা দেই, জন্মের শিক্ষা। চাঁদশার স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে আছে। নাড়াচাড়া করবার ক্ষমতা নেই, তবে জিব্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে চাঁদশাকে কুটকথা বলে। স্ত্রীর কটুকথায় চাঁদশায়ের মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে, দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচে এসে বসে থাকে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদশা ফকির, জিন সাধনা পরিসাধনা, তাবিজ জাদুটনা বশীকরণ, মারণ উচাটন পরিচালনা, বাটি চালনা, তেল পরা চুন পরা, বিফল মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে, এত টাকা চাঁদশার নেই, সে হত দরিদ্র, কাজে তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কে যায়? আজিজ মিয়া, খবর কি? বসো, দুই একটা গপসাপ করি, শরীর ভালো, মুখটা মলিন দেখতেছি কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুণিনদের খোঁজে এলে চাঁদশা ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়,
মোবারক, তামুকে আগুন দাও দেখি।
মোবারককে এমনিতে তুতি করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি। মোবারক চাঁদশা ফকিরের সঙ্গেই থাকে, ফকিরকে সে মামা ডাকে। বয়স 11, অকাঠ গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্নাবান্না, কলসি করে টিউবওয়েলের পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন সব সে একাই করে, হাসি মুখেই করে। চাঁদশা ফকির মোবারককে বেতন দেয় না, সেই সামর্থ্য তার নেই, দুবেলা খাওয়াও দিতে পারে না, আর বেতন তো অনেক পরের ব্যাপার। মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই, সে আনন্দেই আছে, কারণ চাঁদশাহ ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মনে করে। চাঁদশাহ ফকির তাকে পছন্দও করে। মন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে,
ও মোবারক, তোর কোনো চিন্তা নাই, মন দিয়ে কাজকর্ম কর, আমার মৃত্যুর আগে তোর একটা ফকিরি বিদ্যা দিয়ে যাব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা, তবে একটা পাবি, একটাই যথেষ্ট। সারা জীবন এই বিদ্যা ভিজা খাবি, সুখে থাকবি। কদহি কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের উপরে ফক ফকা কালা ছবি দেখবি। তোর রাশি দেখি, তুলারাশি ছাড়া আমার হয় না।
রাশি কি তা তো ফকির মামা আমি জানি না।
আচ্ছা দেখবনে পরীক্ষা কইটা, তুলারাশি বললা মনে হয় না, তুই বিরাট গাধা, তুলারাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করিস না, জবান যখন দিছি তোরে একটা বিদ্যা দিয়ে যাব। কোন বিদ্যা চাস বল? মুখ ফুটটা শরমের কিচ্ছু নাই, শরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক।
আন্ধাইড মন্ত্র শিখায় দিয়েন।
আরে বেটা কস কি, এই মন্ত্র যারে তারা দেওয়ান যায় না, বড় কঠিন মন্ত্র। দুইবার এই মন্ত্র পড়িরা ডাইন কান্দে একবার ফু, বাউ কান্দে একবার ফু, ব্যাস আর দেখা লাগবো না। তুই হবি অদৃশ্য, তুই সবারে দেখবি, তোরে কেউ দেখবো না, তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না। শোন তাহলে একটা গফ, আমার তখন জুয়ান বয়স, বাঁশখালী অঞ্চলের নাম করা চোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে আইসা পড়ল। দুইটা মন্ত্র চায়, নিদালি মন্ত্র আর আইনধারি মন্ত্র। বলে কি ফকির সাহেব, এই দুই মন্ত্র দেন, আর টাকা কি লাগবো হইয়া কল। টাকা কোনো বিষয় না, আমি বললাম এইটা তো হবে না, এই মন্ত্র যার তার হাতে দেওয়ান যায় না, ওস্তাদের নিষেধ, কঠিন নিষেধ। মজনু মিয়া তখন আমার ভয় দেখায়, বলে কি মন্ত্র না দিলে ফকির সাহেব আসনের কিন্তু অসুবিধা, আমি সহজ লোক না, আমি জটিল লোক। আমি মনে মনে হাসলাম, যার দিন সাধনা তারে ভয় দেখায়। হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বলে কত জল, হায় রে বেকুব। পরের ঘটনা বিরাট ইতিহাস।
ইতিহাসটা কি?
চাঁদশাহ ফকির উদাস গলায় বলে, সব ইতিহাস, চুননের দরকার নাই রে মোবারক, কাজ কর কাজ কর, মন দিয়ে কাজ করলে তোর গতি করে দেব। চাঁদশাহ ফকির জবান ঠিক রাখে।
ইতিহাস জাননের ইচ্ছা হইতেছে মামা।
দিক করিস না মোবারক, কাজ করতে বলছি কাজ কর। গুণিন যারা তারার কথা বলতে হয় কম, কথা বেশি বললে মন্ত্রে জোর কমে। আজ একদিনে মেলা কথা বলিয়ে ফেলছি, আর না
কথা বললে যদি মন্ত্রে জোর কমে তাহলে চাঁদশাহ ফকিরের মন্ত্রের কোনো জোর থাকারই কথা না। কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না, অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না, পীর ফকির গুণিনের আগের রমরমা নাই। আগে কি দিন ছিল আর এখন কি দিন! চাঁদশাহ ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনে কথায় কথায় গুণিন ডাকত, গুণিন ছাড়া সমাজ অচল ছিল। পাগলা কুকুরের কামড় হলুদ পোড়া, সাপের কাটা কালো দাগা, জিনের দৃষ্টি লোহা পড়া, ভূতের বাতাস সরিষা পড়া, পরীর নজর বাড়ি বন্ধন, চোরের উপদ্রব কণ্টক মন্ত্র। নয়া আবু রাতে ঘুমায় না, চিল্লাফাল্লা করে, আবু নিতালি। সেই আমলে একটা গুণিনের দিন ভালোই যেত, খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠলে গুণিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেওয়া রেয়াজের মধ্যে ছিল। লাউ গাছে দশটা লাউ ফললে একটা পাঠিয়ে দাও গুণিনের কাছে। এইসব সভ্যতা ভব্যতার রাজকাল কিছুই নাই, মন্ত্রযন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাসই উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্য তার কাছে আসে না, রোগী নিয়ে সোজা চলে যায় সদরে। নাভির মধ্যে 7 ইঞ্জেকশন, এতে নাকি রোগ আরাম হয়, কি বেসম্ভব কথা! চাঁদশাহ ফকিরের দিনকাল বড়ই খারাপ যাচ্ছে, স্ত্রীর কটু কথা মুখ বুঝে শুনতে হয়, অপমানটনে রোগে ব্যথিতে ফুলবানুর মাথা থেকে চড়া। করা কথা যখন বলে কঠিন করেই বলে, আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজই বলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদশাহ ফকির আতঙ্কগ্রস্ত হয়, মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদশাহ ফকির শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না, বয়সের কারণে তার ঘুম কমে গেছে, বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না, গল্প করতে ইচ্ছা করেন। ফকিরি গল্প, গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই করে যে চামচার আফসোসের সীমা থাকে না। কেন যে গল্প শুরু করলো, চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না। একেই বলে খাল কেটে কুমিদানা। আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে। চামচা ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে, সে তার ফকির গল্প শুরু করেছে। গল্প বলতে বড় ভালো লাগছে, সে বুঝতেও পারছে না যে কিছুক্ষণের মধ্যেই তার কাটাখালে কুমির আসবে, আলিশান কুমির।
বুঝলাম বউ, তখন আমার যৌবন কাল, তোমার সঙ্গে তখনো বিবাহ হয় নাই, টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না, যখন ডাক পরে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালোই বাজাইতাম, মন্দিরেও শিখছিলাম, তবে ঢোল হইল মন্দির আছে কঠিন বিদ্যা। তখন মুরাদপুর গ্রাম থেকে একটা ডাক পাইলাম, মুরাদপুর গ্রামের বিশিষ্ট যোদ্ধার ইয়াজউদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে নেবার জন্য, কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃত বচ্চা, মৃত বচ্চা বুঝলা তো, সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক করছে বিষয় কি দেখার জন্য, গিয়ে দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে, আমিও তার মধ্যে সামিল হইলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন আমার, হাত ধইরা অন্দরে নিয়ে গেলেন, হাত ডাক শুরু করলেন, ফকির সাহেবের পা ধোয়াও, পানি দাও, শরবত দাও, জামা আইয়া তোর। একসময় আমার কদর ছিল বউ, জামা আইয়া তোর ছিল, গুণিন তো আর পথে ঘাটে জন্মায় না, 10 গ্রামে 20 গ্রামে একটা। যাই হোক গল্প শোনো, আমি উঠানে বৈশা দুই ঝাড়া দিয়ে পাইলাম হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল। দিন পুষ্কুণিত গোসল করিয়া পাক পবিত্র হইয়া আসতেছিল, তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়ে তার গায়ে নাকে সর্দি ফেলছে, তারপর ঠিকা জিন লাগছে তার পিছনে। অল্প বয়সী চ্যাংরা জিন, নাম হইল কালিন্দার শাহবাজ, এরার মিজাজ খুবই খারাপ। এই হইল ইতিহাস। আমি করলাম কি, জিন যে করলাম একেবারে দেশান্তরী, মন্ত্রের তো আমার কাছে অভাব নাই, একটাই কাজ না করলে আর একটা দেই, কোনো কিছুই যখন কাজ করে না তখন আছে কুফুরি কালাম, বড় কঠিন জিনিস। ওষুধের মধ্যে যেমন পেন্সিলিনের ইঞ্জেকশন, মন্ত্রের মধ্যে তেমন কুফুরি কালাম, বিরাট গুণার কাজ, কিন্তু উপায় কি, গুণিন হইয়া জন্মাইছি, গুণা তো করতেই হবে, রোজ হাসরের শক্ত বিচার। আমরা যারা গুণিন, আমরা সামনে তোমরা সেল চালাইয়া বেহেস্তে যাইবা, আর আমরা দুজকের আগুনে পুইরা মরবো, এইটাই বিধান। চামচা ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে আর বারুদের মতো জ্বলে ওঠে ফুলবানু। সে বলে, এইসব মিথ্যা কথা বলে আপনি মানুষ ঠকান, আপনার লজ্জা নাই? ফুলবানু রোগের কথা ভুলে বিছানা উঠে বসে, চামচা ফকির শঙ্কিত বোধ করে, কাটা খাল বেয়ে কুমির চলে এসেছে, তাও ছোটখাটো কুমির না, বিরাট আকার কুমির। ফুলবানু বলে, দুনিয়ার বেবাক মন্ত্র গুল্লা খাইছেন, বলতে সরম লাগে না? চামচা ফকির কিনো গলায় বলল, সরমের কি আছে, সরম নারীর ভূষণ, পুরুষের কলঙ্ক। ফুলবানু বলল, সরমের কিচ্ছু নেই, তাহলে মন্ত্রে একটা খেলা দেখান, নিদালি মঞ্চ করে একটা ফু দিয়ে আমার ঘুম পড়াইয়া দেন, না দিলে আজ অসুবিধা আছে। রাত দুপুরে কি সিল্লা পাল্লা শুরু করলা বউ, হয় মন্ত্রের খেলা আজ আপনি দেখাবেন, নয় গলায় গামছা দিয়ে কইবেন মন্ত্রফন্ত্র কিচ্ছু জানি না, যা বলি সবই মিথ্যা। ফুলবানু বলল, চামচা বলল, এইটা যদি স্বীকার পায় তাহলে তো মিথ্যা কথা হয়। মিথ্যা বলি কেমনে? মন্ত্রতন্ত্রে এই বিদ্যা যারা চর্চা করে মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ।
ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতস্থ মানুষের হাসি। হাসতে হাসতে তার হেক্কা উঠে যায়। চামচা ফকির বড় অসহায় বোধ করে, মনে মনে বলে, কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প শুরু না করলেই হইত। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হল। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো, সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল। চামচা ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই তার পছন্দ। চামচা ফকিরের ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাটে। গুণিনদের জন্য চোখের পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ। ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল যে তার মৃত্যুর সময় হয়েছে, একটা অনুরোধ করতে চায়। চামচা বলল, বলো বউ, কি অনুরোধ? তুমি যা বলবো আমি তাই করব। জিন চালান দিয়ে ওষুধ আনাই দিতেছি, দাঁড়াও একটু সবুর করো। জিনের রাজধানী হইল কোকাপনগর, সেই রাজধানী থেকে ওষুধ চলে আসবে। চামচা নিঃশ্বাস ফেলল, আগের মতো জোর গলায় বলতে পারল না, সে যা বলছে তা মিথ্যা নয়। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্রতন্ত্র নিয়ে আর মিথ্যা ভান্ডামি করবেন না। চামচা ধরা গলায় বলল, আজকে যাও, আর করব না। ফুলবানু বলল, মোবারককে ডাক দিয়ে বলেন সব মিথ্যা। বোকা শোকে মানুষ একটা আশার মধ্যে আছে, আপনি তাকে অদৃশ্য মন্ত্র দিবেন।
আচ্ছা, তারে বলতেছি।
ফুলবানু বলল, এখনই বলেন।
এত অস্থির হইও না বউ, শান্ত হও।
শান্ত পরে হব, আগে আপনি তাকে বলেন, আমার সামনে বলেন, নিজের কানে শুনি। চামচা ফকির মোবারককে ডেকে আনলেন, ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্রফন্ত্র আসলে কিছু না, এতদিন তোরে যা কইছি সবই মিথ্যা, বুঝছস?
জি না।
ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্রতন্ত্র সবই ধাপ্পাবাজি, মন্ত্র বলে কিছুই নাই। মন্ত্র থাকলে আজ আমার এই অবস্থা? খাবার নাই, পরার কাপড় নাই, রোগের চিকিৎসা নাই, মন্ত্র হলো মিথ্যা। ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, মোবারককে আজকে বিদায় করেন। ফুলবানুকে শান্ত করবার জন্য সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরো বেড়ে গেল। তার শুরু হলো শ্বাসকষ্ট, তার কষ্ট চোখে দেখা যায় না। চামচা ফকিরের চোখে পানি এসে গেল, সে গুণিন মানুষ, গুণিন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিছুই থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, কান্দতেছেন কেন? পুলাপানের মতো চিক্কর দিয়ে কান্দন, রোগ ব্যাধি সবই হবে, কান্দার কিছু নাই। চামচা চোখ মুছল, সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে থেকে যান, ছাতিম গাছের তলে গিয়ে বসেন। চামচা ফকির হুকা হাতে ছাতিম গাছের নিচে গিয়ে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠছে, চারিদিকে গা ছমছম আলো। ঘরের ভেতর থেকে ফুলবানির কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চামচা ফকিরকে চমকে দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকল। চামচা ফকির চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না, ভয়ে সে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারদিকে মম করছে, কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস?
কে 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 কথা বলে?
মিষ্টি গলা আবার শোনা গেল, এ মা, ভয়ে আপনি দেখি আধমরা। যে দিন রাত দিন সাধনা পরিসাধনার কথা বলে তার এমন ভয় পেলে চলে?
আপনি কে?
আমি পরি। চামচা হতভম্ব গলায় বলল,
পরি বললে আর দুনিয়া কিছুই নাই।
ও মা, আজ দেখি উল্টা কথা।
উল্টা না, এইটাই সত্য।
এটা যদি সত্যি হয় তাহলে আমার কথা কিভাবে শুনছেন?
রোগে শোগে অভাব অনশনের মধ্যে মনে ধান্দা লাগছে, ধান্দার কারণে কথা শুনতেছি, আসলে কিছু না।
ভালো করে তাকান, তাকিয়ে দেখেন তো কি ব্যাপার। চাঁদশাহ ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, সামনে একটা পরি দাঁড়িয়ে আছে, দেখতে কিশোরী মেয়েদের মতো, শুধু চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, পাখা আছে, পাখা দুটো অল্প অল্প কাঁপছে, ফুলের গন্ধ আসছে পরি মেয়েটার গা থেকে, কি অদ্ভুত গন্ধ আর কি সুন্দর মেয়েটার মুখ। পরি ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, দেখলেন? চাঁদশাহ কিছু বলল না, কি বলবে সে, সে পুরোপুরি হকচকিয়ে গেছে। পরি আবার কি, কি মুখে বাক্য নেই দেখি, বিনা আগুনে হুক্কা টানছেন, হুক্কায় আগুন দেওয়ার কেউ নেই, মোবারক চলে গেছে। জি, ঘরে এমন রোগী, জীবন মরণ ব্যাপার, আর মোবারক চলে গেল। চাঁদশাহ ফকির কি বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে, পড়ে ফেলা দরকার, এই পরি মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না, যদিও মন্ত্রতন্ত্র বলে কিছুই নেই, নেই বা বলা যায় কিভাবে, চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা পরি, কি আজীব কাণ্ড। চাঁদশাহ ফকির শরীর বন্ধন মন্ত্র মনে করার চেষ্টা করতে লাগলো, পরি খিলখিল করে হেসে উঠল, চাঞ্চা ফকিরের মন্ত্রে গন্ডগোল হয়ে গেল। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র, একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হয়। চাঞ্চা ফকির বিড়বিড় করে কি পড়ছেন, মন্ত্র? কি মন্ত্র? দেহবন্ধন। মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জিনা। তাহলে পড়ছেন কেন, আপনি কে? একবার তো বললাম, আবার বলতে হবে, আমি পড়ি। ও আচ্ছা, আমি আপনার বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম, কাঁদছিলেন কেন? চাঁদশাহ চুপ করে রইল, বলবেই বাকি, বলার মতো কোনো কথা কি আর আছে? পরি বলল, শুনুন চাঁদশাহ, আমার হাতে একেবারে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব, তবে নেমেছি যখন তখন আপনার একটা ইচ্ছা পূরণ করব। বলুন কি চান, যা চান তাই পাবেন, তবে একটা মাত্র জিনিস বলে ফেলুন, এক কলসি সোনার মোহর দিলে হবে? এক কলসির জায়গায় সাত কলসিও দিতে পারি, তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয়, দেবো এক কলসি মোহর? জিনা, ধন দৌলত চান না তাহলে কি চান, সম্মান? লোকজন আপনাকে দেখেই সালাম করবে, যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে? জিনা, বাকি রইল কি, ক্ষমতা। ক্ষমতাও খুব ভালো জিনিস, ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর, ক্ষমতা চান? জিনা, আপনি ফুল বানরের বালক এটা দেন। উদ্ভট কথা বলেন কিভাবে, ফুল বানরে আমি ভালো করবো কিভাবে, আমি কি ডাক্তার, মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার, আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুল বানর যে দরজাল, ভালো হয়ে গেলে আপনাকে তো কচলে ফেলবে। কচলাইলেও ক্ষতি নাই। কচলালেও ক্ষতি নেই, তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, ভালো করে দিচ্ছি, যান ঘরে, যান ঘরে গিয়ে বসুন, ঘরে গিয়ে দেখুন, আর আমি বিদায় হচ্ছি। পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হল, হতভম্ব চাঁদশাহ ফকিরের চোখের সামনে পরি আকাশ উঠে গেল। পরি চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকলো, চাঁদশাহ ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদশাহকে দেখে যে খানিকটা লজ্জা মাখায় গলায় বলল, বুকের ব্যথাটা হঠাৎ করে নাকি বন্ধ হয়ে গেছে, বলো কি, শরীরটাও ভালো লাগছে, পিয়াস লাগছে, এক গ্লাস পানি দেন। চাঁদশাহ অতি দ্রুত পানি নিয়ে এলো, ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, শরীরটা হঠাৎ এমন ভালো লাগছে কেন কিছুই বুঝতে পারছি না। চাঁদশাহ বলল, ঘটনা তোমারে বলি, বড়ই চমকপ্রদ ইতিহাস, হইছে কি, ছাপিং গাছের নিচে বসেছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরি, বড় সৌন্দর্য চেহারা, বড় বিউটি। ফুলবানু বলল, চোখের সামনে কি দেখলাম, পরি? পরি আবার শুরু করছেন, আবার? চাঁদশাহ চুপ করে গেল, এমন একটা সুন্দর গন্ধ, এমন একটা চমকপ্রদ ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনোদিনও বলতে পারবে না, এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে। ফুলবানু খাট থেকে নেমেছে, সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল, তার বিস্ময়ের সীমা নেই, দীর্ঘ পাঁচ বছর পর সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে, কৃষ্ণপক্ষের মরা জোছনাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুল জানি ফুটছে, কি গন্ধ! ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চাঁদশা ফকির জানে, কিন্তু তার বলার কোনো উপায় নেই। সেও এসে স্ত্রীর কাছে দাঁড়ালো।
আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার। আজকে কাহিনী লিখেছেন মশিয়ার রহমান শান্ত। আর আজকের কাহিনীর কি নাম সেটা প্রতিবারের মতন এখন বলছি না, পরে বলবো। কিন্তু গল্পের প্রথম পর্বে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলে সারা জীবন সব সময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 নম্বরে। তাহলে শুনুন আজকের কুয়াশার গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আমি রাজেশ শর্মিন, সঙ্গেই থাকবেন। কিছুতেই কেন জানি মন বসাতে পারছে না তন্ময়। আর মন বসাতে পারবি বা কি করে? মনের মধ্যে যদি সারাক্ষণ এক জিনিসই ঘুরে, তাহলে কি আর অন্য কিছুতে মন বসানো যায়? ভার্সিটির ক্লাস করতেও ইদানিং অসহ্য লাগে তন্ময়ের কাছে। তাই যতটুকু ক্লাস না করলেই নয়, সেটুকু করেই কেটে পড়ে সে। প্রাইভেট ইউনিভার্সিটি কখনোই তন্ময় ভালো লাগতো না, কিন্তু বাধ্য হয়ে তাকে এখানেই পড়তে হচ্ছে। তাই কোনো মতো ক্লাস শেষ করে বের হয়ে যায় সে। না, বাসায় চলে আসে না, চলে আসে টিএসসির হাকিম চত্বরে। এখানে আসার দুটো কারণ আছে। প্রথম কারণ, সস্তায় খিচুড়ি খাওয়া যায়। আর দ্বিতীয় কারণ, এখানে আসলে তার সবচেয়ে কাছের বন্ধু ফাইজাকে পাওয়া যায়। ফাইজাকে পাওয়া যায় বললে একদিকে ভুল হচ্ছে, কারণ ফাইজা স্থির থাকার মানুষ না, সারাক্ষণই পকপক করতে থাকে। ওর অনেক শখ আজই হবে। রেডিওতে পকপক করতে পারে না, তাই হয়তো ফ্রেন্ডের মাথা পাগল করে দেয় পকপক করে। তবে আজকে এসে অনেক মেজাজ খারাপ হলো তন্ময়ের। অদ্ভুত কোন এক কারণে আজ এখানে কেউই নেই। খিচুড়ির দোকানও দেখা যাচ্ছে বন্ধ। কোনো ঝামেলা হয়েছে কিনা কে জানে। দেশে আর কিছু হোক কিংবা না হোক, ঝামেলা তো একটা না একটা লেগেই থাকে। তন্ময় একটু দূরে একা একা বসে রইল। ব্যাগে বই আছে, ইচ্ছে করলেই গাছের নিচে বসে গল্পের বই পড়ে সময় কাটানো যায়, কিন্তু কোনোভাবেই বই পড়বার ইচ্ছে করছে না তার। আর একা একা যখন অনেক বেশি বোরিং লাগতে শুরু করলো তন্ময়, ঠিক তখনই পেছন থেকে ফাইজাকে আসতে দেখা গেল। পাগলের মতো বিশাল বড় এক চশমা চোখে দিয়েছে সে। চশমার কারণে চেহারাই ঠিক মতো দেখা যাচ্ছে না। এসেই তন্ময়ের সামনে বসে পড়ল ফাইজা। বসে চোখ কপালে তুলে বলল,
কিরে, তুই তো একদমই দেবদাস হয়ে গেছিস।
মজা নিস না, কি অবস্থা তোর?
আমার অবস্থা তো সবসময় ভালো, কিন্তু তোর ব্যাপারটা কি? এখনো কি সেই সাদিয়াই তোকে বাঁধিয়া রেখেছে?
আমারও মজা নিচ্ছিস?
তুই এরকম দেবদাস হয়ে যাবি আর আমি মজা নিব না, এটা কি করে হয়? আচ্ছা, এখানে কখন আসলি, কল করলি না কেন?
ভাবলাম তুই বুঝি এখানেই আছিস, তাই আর কল করে বিরক্ত করি নি।
এটা আমার ক্যাম্পাস, আমার বাড়ি ঘর না, এখানে সব সময় থাকবো এরকম ভাবলে সব সময় তোর দেবদাস হয়েই কাটাতে হবে। যাই হোক, আইসক্রিম খাবি?
আচ্ছা, তোর ওই আপু কি আজ ভার্সিটিতে আসছে?
আসছে কিনা জানি না। আর তোর প্রবলেম কি? হ্যাঁ, একবার তো সে বলে দিয়েছে তোকে সে লাইক করে না। হুদাই মানুষের পিছনে ঘুরে নিজের ইমেজ নষ্ট করার কোনো মানে হয় নাকি? বাদ দে,
মাথায় গেছে আছে বুঝলি। অনেক চেষ্টা করেও বের করতে পারছি না, কি করবো বল?
ফাঁসি দিয়ে মরে যা। আর শোন, এখন চল আইসক্রিম খাবো, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে।
ঠিক আছে চল।
আইসক্রিম খেতে খেতে যখন ফাইজা আর তন্ময় কথা বলছিল, ঠিক তখনই সাদিয়াকে দেখা গেল। সাদিয়া হেঁটে যাচ্ছে, তার পাশে একজন ছেলেও আছে। তাহলে দূর থেকে দেখে মুখ কালো করে ফেলল। এই মেয়েটিকেই সে পাগলের মতো ভালোবাসে। শুধু ভালোবাসে তা নয়, এখানে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কারণই নেই। কিন্তু এই মেয়ে মানে সাদিয়া অদ্ভুত কোনো কারণে তন্ময়কে পাত্তাও দেয় না। আর পাত্তা দেবেই বা কেন? তন্ময় এমন কে যে পাত্তা দিতেই হবে? তন্ময়ের এরকম মুখ গোমরা দেখে ফাইজা কথা বলল।
জ্বলছে তাই না?
তোর সাথে এমন হলে বুঝতি ফাইজা, পাশের ছেলেটা কে রে? বয়ফ্রেন্ড?
জানি না, হতেই পারে। তোর কি তাতে?
আমার কি মানে? আমি মেয়েটাকে পাগলের মতো ভালোবাসি, আর সে অন্য ছেলের সাথে ঘুরছে।
ভাই আইসক্রিম খা, তুই অনেক বেশি সেন্সিটিভ। তুই ভালোবাসিস বলে কি তাকেও তোকে ভালোবাসতে হবে? আর তার সাথে যে খুশি সে ঘুরবে, তাতে তোর কি?
আমার কিছু না।
অবশ্যই কিছু না, সবার জীবনেই পার্সোনাল ম্যাটার থাকে, তোর কোনো রাইট নাই সেখানে হাত দেওয়ার।
ভালোই বলেছিস, আমার এখানে আসাটাই বোকামি।
তোর এখানে আসাটা মোটেও বোকামি না, কিন্তু তুই যদি বলিস তুই এখানে এসেছিস সাদিয়াপুর জন্য, তাহলে সেটা অবশ্যই বোকামির চাইতে বড় কিছু।
তাহলে আমি আর এখানে কিসের জন্য আসব?
আমাদের সাথে হাতটা দিতে আসবি? আমরা বন্ধুরা এখানে আছি কেন?
দেখ, আমি এখানে আড্ডা দিতে আসি না, আমি ওকে দেখতে আসি, এবং সেটা তুই ভালো করে জানিস।
জেনে শুনে অন্ধকারে ঢিল ছুড়লে কোনো লাভই হবে না, বাকিটা তোর ইচ্ছা।
কেন এখানে আসতে বারণ করছিস?
আমি কি বলছি তা তুই ঠিকই বুঝতে পারছিস।
দেখ, আমি যা বোঝার বুঝেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। থাক তুই, আমি গেলাম।
কই যাচ্ছিস?
জাহান্নামে।
তন্ময় অনেকটা রেগেই বের হয়ে গেল, হাতে রাখা আইসক্রিমটা ফেলে দিল বাচ্চাদের মতো। আসলে বড় হলেও এখনো অনেক বাচ্চাদের স্বভাব আছে তন্ময়ের মাঝে, এখনো সে রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারে না, এখনো সে যেটা ইচ্ছে করে সেটার জন্যই ছুটে যায়। সমস্যা শুধু একটাই, কেন জানি সাদিয়াকে মাথা থেকে দূর করতে পারে না। মাথার ভেতর ভয়ঙ্কর রকম ভাবে গেঁথে গেছে সাদিয়া। হঠাৎ করে তন্ময়ের ইচ্ছে হলো, আজ বাসায় না গেলে কেমন হয়, কেমন হয় যদি একদম দূরে কোথাও চলে যাওয়া যায়? কিন্তু যাবেই বা কোথায়, যত দিন যাচ্ছে যাবার জায়গাগুলো সব ফুরিয়ে যাচ্ছে। তন্ময় কোথাও না গিয়ে বাসায় ফিরল, আর বাসায় ফিরেই মনটা খারাপ হলো। কোনো কিছুতেই কোনোভাবে শান্তি পাচ্ছে না সে। কি অদ্ভুত একটা ফিলিং, মনে হচ্ছে ভালো লাগাগুলো যেন গলার টিপে কেউ মেরে ফেলেছে। সে বাসা থেকে নিচে রানা ভাইয়ের দোকানে গেল চা খেতে। মাঝে মাঝে মন খারাপ থাকলে রানা ভাইয়ের দোকানে বসে চা খেতে খেতে গল্প করতে খারাপ লাগে না তন্ময়ের। তবে রানা ভাই অদ্ভুত মানুষ, সে অলৌকিক জিনিসগুলো এত বেশি বিশ্বাস করে যে তাকে দেখলে চাওয়ালা না বরং তাবিজওয়ালা মনে হয়। এতগুলো তাবিজ কিভাবে গলায় পড়ে থাকে তা কেবল তিনিই জানেন। তন্ময় দোকানে বসার সাথে সাথেই রানা বলল,
ছোট ভাই মন খারাপ? আমার আর মন ভালো দেখেছেন কখনো? আপনি তো অলওয়েজ তাবিজ গলায় দিয়ে ফুর্তিতে থাকেন, আমার তাবিজও নেই ফুর্তিও নাই।
বয়সের দোষ ছোট ভাই, সব বয়সের দোষ।
বয়স না, দোষ হলো কপালের। আমার কপাল পোড়া কপাল।
পোড়া কপাল জোড়া লাগানোর অনেক উপায় আছে। আমি তো গরিব মানুষ, বিশ্বাস করবেন কি না জানি না, তবে এই যে তাবিজ দেখতেছেন এগুলো কিন্তু আসলেই কাজের।
কাজের হলেই কি আর অকাজের হলেই কি, আমার তো তাবিজ দিয়ে কোনো কাজ নেই। আমার তো আর আপনার মতো চায়ের দোকান না যে দোকানের উন্নতির জন্য তাবিজ গলায় দিয়ে ঘুরবো।
এই যে ছোট ভাই একটা খোঁচা দিয়ে দিলেন, ব্যবসা তো সব না, কষ্ট তো অনেক রকমের। কেউ মনের মানুষ পায় না, কারোর সন্তানাদি হয় না, মানুষের দুঃখের তো শেষ নাই, তেমনি তাবিজেরও কোনো শেষ নাই।
তাহলে তো আপনি বেশ ভালোই তাবিজ বিশারদ হয়ে গেছেন, আমাকে দিয়েন তো একটা তাবিজ।
ভাই তাবিজ বিশারদ কিনা জানি না, তবে যার থেকে তাবিজ আনি সে সব পারে। যদি কোন বান মেরা মানুষ মেরা ফেলতে সেটাও পারবে, আর কাউরে বশ করা এটা তো তার কাছে দুই মিনিটের কাজ।
তাই কি করতে হয় এরকম তাবিজ নিতে?
কিচ্ছু না, একেবারেই কিচ্ছু না। খালি আপনি ওখানে গিয়া আপনার সমস্যার কথা বলবেন, বাকিটা তার কাজ।
ভাই আমি সত্যিই যেতে চাচ্ছি, আপনি কবে নিয়ে যাবেন আমারে?
ছোট ভাই আপনি যদি যান তাহলে এই সপ্তাহে আপনার আমি ওনার কাছে নিয়ে যাবো। উনি কিন্তু ঢাকায় থাকে না, কেরানীগঞ্জ থাকে, ইকুরিয়া নামে এক জায়গা আছে ওইখানে থাকে। আপনার যাইতে কোনো সমস্যা নাই তো?
না রে ভাই আমার কোনো সমস্যা নাই। আপনার কি মনে হয় সত্যি কাজ হবে?
হবে না মানে তেরাই করে দেখেন, হইতে বাধ্য।
ভাই ঠিক আছে তাহলে আমি এই সপ্তাহে আপনার সাথে যাব।
ঠিক আছে ছোট ভাই আমি আপনারে জানামো।
প্রেম ভালোবাসা আসলে অদ্ভুত জিনিস, কখন যে কোন মানুষকে কিভাবে চেঞ্জ করে ফেলে সেটা বোঝা আসলে খুবই কঠিন। তন্ময়ের মতন একজন ছেলে চায়ের দোকানওয়ালার সাথে চলে যাবে কেরানীগঞ্জ, এটা তন্ময়ের নিজের কাছে বিস্ময় মনে হয়। কিন্তু মানুষ বড় অদ্ভুত প্রাণী, কখন কার মধ্যে কোন পরিবর্তন আসে সেটা আগে থেকে বোঝা সত্যিই কঠিন। এক বৃহস্পতিবার রাতে হঠাৎ করে চায়ের দোকানওয়ালা রানার সাথে তন্ময় রওনা দিয়ে দিল গন্তব্য কেরানীগঞ্জের ইকুরিয়াতে। তন্ময়ের মাথাতে শুধু বারবার এক জিনিসই ঘুরছে, আর সেটা হচ্ছে সাদিয়াকে পেতে যা করতে হবে সে সেটাই করবে। জাদুটনা তো সেই তুলনায় খুব সাধারণ একটি কাজ, দরকার যদি হয় খুনও করতে প্রস্তুত তন্ময়। ইকুরিয়ার কথা বললেও রানা যে লোকের বাসায় তন্ময়কে নিয়ে যাচ্ছে তা আরো অনেক বেশি ভেতরে। সেখানে একটা আত্মলা বাড়ি, বাড়িটা যে অদ্ভুত রকমের সুন্দর সেটা দিনের আলো নিভে যাওয়ার পরও বেশ ভালো করেই বুঝলো তন্ময়। সামনে বিশাল একটা পুকুর আর তার পাশেই একটা বাড়ি, দূর থেকে দেখলে মনে হতে পারে পুকুরটার ওপরে সে বাড়িটা দাঁড়িয়ে আছে। বাড়িটা সুন্দর হলেও কোথায় যেন একটা গা ছমছম ব্যাপার রয়েছে। অবশ্য এটার অন্য একটা কারণও থাকতে পারে, বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, তাই হয়তো একটু ভুতুরে ভাব রয়েছে বাড়িটার মধ্যে। বাড়ির ভেতরে ঢুকবার সাথে সাথে এক মহিলাকে দেখা গেল। রানা কিছু বলতে যাবে তার আগেই মহিলা ইশারা করে রানাকে থামিয়ে দিয়ে ইশারায় বলল কোনো কথা না বলে ভেতরে চলে যেতে। রানা তন্ময় ভেতরে ঢুকে গেল। ভেতরে একটা ছোট্ট ঘরে ওই লোক বসে আছে। তন্ময় লোকটাকে দেখেই বুঝলো এই লোকের কাছেই তারা এসেছে। রানা তন্ময়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
ছোট ভাই আপনার মনে যা কথা আছে ওনার সাথে শেয়ার করেন, তারপর দেখেন উনি কি সমাধান দেয়া দেয়।
আচ্ছা ঠিক আছে আমি সবই বলবো।
খালেক ভাই আমার ছোট ভাই তন্ময়, খুব কাছের ছোট ভাই, আপনারে কিছু সমস্যার কথা বলতে আসছে।
তুই বাইরে বস আমি শুনতেছি।
ঠিক আছে খালেক ভাই আমি বাইরেই বসি।
কি সমস্যা বলেন?
আসলে সমস্যাটা যে আসলে কি করে বলবো, খুব বড় কোনো সমস্যা না, আবার ছোট সমস্যাও না। আমি একটা মেয়েকে ভালোবাসি।
কিন্তু মেয়ে আপনারে বাসে না তাই তো?
হ্যাঁ ঠিক তাই, কিন্তু ইদানিং সে আর একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়। আমার এটা কোনোভাবেই সহ্য হচ্ছে না, ওর সাথে কাউকে দেখলেই ইচ্ছা করে গলা টিপে মেরে ফেলি।
ইচ্ছে হলে মারবেন, ইচ্ছা হয়তো পূরণ করবার জন্য, তবে প্রকাশ্যে মারার দরকার কি?
মারামারি পরের বিষয়। রানা ভাই বলছিলেন আপনি দরবেশ টাইপের মানুষ, আপনি তাবিজ দিলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আপনার এখানে এসে আপনাকে দেখে খুব সাধারণ মানুষ মনে হচ্ছে। আমি ভেবেছিলাম আমি একজন দরবেশের মতো কাউকে দেখব।
দেখা দেখিতে কি আসে যায়, কাজই তো আসল। আচ্ছা, যারে ভালোবাসেন তার নাম বলেন।
সাদিয়া ইসলাম।
বাবা মায়ের নাম জানেন?
বাবার নাম মোস্তাকুর রহমান, মায়ের নাম জানি না।
মেয়ের সাথে কথা হয় আপনার?
সে তোমাকে পাত্তাই দেয় না। তোমাকে পাত্তা দিলে কি আর আমি আপনার এখানে আসি?
যদি কোনো টোটকা করি তাহলে তার পর্যন্ত পৌঁছতে পারবেন?
মানে?
মানে যদি কোনো কিছুর মাধ্যমে আপনার পছন্দের মানুষকে বশ করতে চাই তাহলে কি আপনি সেটা তার সামনে পর্যন্ত পৌঁছতে পারবেন?
চেষ্টা করে দেখতে পারি।
আপনি বসুন, সহজ কিছু জিনিস দিয়ে দিচ্ছি। যদি সহজ কিছুতে কাজ না হয় তাহলে আসবেন, হাল ছাড়বেন না।
ঠিক আছে, যা যা লাগবে আপনি দিন।
এই পানির বোতলটা হাতে রাখেন। এখানে যে পানিটা আছে এটা কি ওই মেয়েকে খাওয়াতে পারবেন?
আরে সে তো আমার সাথে কথাই বলে না, আমি কিছু দিলে খাবে নাকি?
তারপরেও চেষ্টা করে দেখেন, যদি একবারেই না পারেন তাহলে এটা তার ব্যাগে কিংবা কোনোভাবে তার সাথে দিয়ে দেবেন। তেমন কিছু না, এটা খালি তার বাড়ি পর্যন্ত পৌঁছতে দেন, তাহলেই কাজ হবে।
তবুও যদি কাজ না হয় তাহলে?
তাহলে তো আমি আছি। কি আছি না, চিন্তা নেন কেন?
এইটুকুই কি কাজ
আপাতত? এইটুকুই।
ঠিক আছে, আমি যাই তাহলে।
আসেন।
আপনার সম্মানটা যদি বলতেন।
সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, যখন যেটা লাগবে আমি চাইব।
তন্ময়ের একটা হতাশ হয়ে খালেক নামের তান্ত্রিক বা জাদুকর কিংবা অন্য যাই সম্বোধন করা হোক না কেন, তার বাড়ি থেকে বের হলো। সে নিজে যেমনটি ভেবেছিল তার ছিটে ফোঁটাও মিললেই জাদুকরের মধ্যে, বরং খুব সাধারণ এবং ধান্দাবাজ লোক বলে মনে হলো লোকটাকে। বের হয়ে রানার দিকে তাকিয়ে পড়ল।
ভাই, আমি তো ওনার মধ্যে অসাধারণ কিছুই দেখলাম না।
ছোট ভাই, আপনার আমি আজাইরা জায়গায় নিয়ে আসি নাই, আপনি খালি বিশ্বাস রাখেন আর দেখেন কি হয়।
উনি তো একটা তাবিজ দিল, এটা ওই মেয়ের সাথে ওই মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু কিভাবে পৌঁছাবো?
এইটা কোনো ঘটনা হইল, সামান্য ব্যাপার। একটা পুতুল কিনেন, কিনা সেটার ভিতরে তাবিজ ঢুকাইয়া গিফট করে দেন।
কিন্তু সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না, আর আপনি বলছেন পুতুল গিফট করতে।
দিয়া দেখেন না কি হয়, কখন কোনটা কাজে লাগে কে কি জানে নাকি? তবে আমার কাজ কিন্তু শেষ।
মানে?
মানে আমি কিন্তু আপনারে নিয়ে আর এদিকে আসুন না।
কেন, আসলে কি হবে?
কিছুই না, এখন আপনার দায়িত্ব নিজের কাজ নিজে এখানে আইসা আদায় করা।
আমার মনে হয় না এখানে আর আসা হবে। যাই হোক, চলেন, এলাকাতে কথা তো হবেই।
বাসায় যাওয়ার পথেই একটা সুন্দর পুতুল কিনে ফেলল তন্ময়। বাসায় গিয়ে তাবিজের প্যাকেট খুলে সেটা নিয়ে পুতুলের মধ্যে ঢুকিয়ে নিজেই সেলাই করে দিল। সে নিজের কাছে অবাক লাগছে তার, সত্যি সত্যি সে কাউকে বশ করবার জন্য এরকম হাস্যকর কাজ করছে। পরের দিন সে পুতুলটাকে একটা গিফট বক্সে র্যাপিং করে নিয়ে গেল টিএসএর মোড়ে। সে জানে সাদিয়ার সাথে এখানে দেখা হবেই, আর যেভাবেই হোক এই গিফটটা তাকে ধরিয়ে দিতেই হবে। যদি সাদিয়ার সাথে কেউ থাকেও তবুও সে গিফট দিয়ে আসবে যা আছে কপালে, এত ভয় পেলে কি জীবন চলে নাকি? তন্ময় হাকিম চত্বরে আসার সাথে সাথে সাদিয়ার সাথে দেখা না হলেও ফাইজার সাথে দেখা হয়ে গেল। ফাইজার সাথে তার যোগাযোগ বন্ধই হয়ে গেছে বলা যায়। তবু তন্ময়কে দেখে ফাইজা নিজ থেকে কথা বলতে আসলো।
তুই কোথায় গিয়েছিলি বলতো?
কোথাও না,
না ফোন না ফেসবুক, কি অদ্ভুত মানুষ তুই।
আমরা সবাই অদ্ভুত, তুই নিজেও অদ্ভুত।
তুই একটু বেশি অদ্ভুত। সেদিন যেভাবে বিদায় নিয়েছিলি আমি তো ভেবেছিলাম তোকে আর পাওয়াই যাবে না।
তোদের এখানে আসার আমার ইচ্ছেও নেই। ছোট একটা উপকার করতে পারবি?
কি উপকার বলতো? ছোট হোক বড় হোক উপকার করতে পারাটা হচ্ছে বড় ব্যাপার।
আমি সাদিয়াকে একটা গিফট দিতে চাই, আমারই কিছু না, শুধু একটা পুতুল।
সাদিয়া আপুর রিলেটেড কোনো উপকার আমি করতে পারবো না রে স্যার।
পারবিটা কি তাহলে? ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি আমি।
তো এখানে আমি কি করবো?
গিফট তুই পৌঁছে দিবি।
তোর গিফট আমি পৌঁছে দেবো, আমার কি মাথা খারাপ? সাদিয়াপুর সাথে রিলেশন নষ্ট করবার কোনো মানেই হয় না।
আরে বাবা, এখানে রিলেশন নষ্ট করার ব্যাপার তো কিছু নাই, তাকে তো আর আমার কথা বলার দরকার নাই, তাই না?
সত্যি কখনো চাপা থাকে না, এক সময় না এক সময় সে জানবে গিফটটা তোর ছিল, তখন আমাকে কি ভাববে?
থাক, এত সব প্যাচাল অফ। এই
পুতুলের বক্স হাতে নিয়ে তন্ময় ওখানে দাঁড়িয়ে রইল। যা হবার হবে, এত ভয় নিয়ে দুনিয়া চলে না। আজকে সাদিয়াকে সে পুতুলটা গিফটও দেবে এবং কিছু কথাও বলবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই সাদিয়া চলে আসলো ক্লাস থেকে। সাদিয়াকে দেখেই এগিয়ে গেল তন্ময়। ওর হাতের পুতুলের মধ্যেই সেলাই করে রেখে দেওয়া হয়েছে একটি তাবিজ। তাবিজ দিয়ে যদি সাদিয়াকে বশ না করা যায় তাহলে অন্য কোনো উপায় বের করতে হবে, কিন্তু তবুও এই জীবনে সাদিয়াকে তার লাগবেই। সাদিয়ার সামনে গিয়েই পুতুলের প্যাকেটটা বাড়িয়ে দিল সে, আর সাথে সাথে সাদিয়া বলল,
কি সমস্যা?
তোমার জন্য ছোট একটা গিফট।
আমি কেন আপনার গিফট নেব?
আমি তোমাকে ভালোবাসি তাই।
ফাইজলামি করছেন আমার সাথে? আর কতবার বলবো আমি আপনাকে পছন্দ করি না।
পছন্দ করো না করবে, একদিনে তো সবকিছু হয়ে যায় না, তাই না?
দেখেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, যার সাথে ঠিক সে আমাকে নিতে আসবে। আপনি এখান থেকে যান, না হলে কিন্তু ঝামেলা হবে।
কি ঝামেলা হবে? হ্যাঁ কি ঝামেলা হবে আমি শুনতে চাই, কি ঝামেলা হবে? একটা মানুষ একটা মানুষকে গিফট দিতে পারবে না?
আপনি এখান থেকে সরে যান, নয়তো আমি নিজেই ঝামেলা করব।
যাবো না। করো, কি ঝামেলা করতে চাও তুমি? আমি নিজেও দেখতে চাই তুমি কি করতে পারো।
দেখেছিস আমি কি করতে পারি? নেক্সট টাইম আমার সামনে আসলে বুঝবি কি করতে পারি। এখন কথা বলছিস না কেন?
সাদিয়া যে সবার সামনে হঠাৎ করে তন্ময়কে চট দিয়ে বসবে সেটা কল্পনাতেও ছিল না তন্ময়। আর হঠাৎ এই ঘটনায় তন্ময় স্তব্ধ হয়ে গেল, তারপর কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে বাসায় ফিরে আসলো। আর এই ঘটনার এক সপ্তাহ পরেই বিয়ে হয়ে গেল সাদিয়ার। ওই ছেলের সাথেই বিয়ে হলো যার সাথে বিয়ে হবার কথা ছিল, আর এখান থেকে শুরু হলো নতুন এক কাহিনী।
Presents Guasha.
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার। বন্ধুরা শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব। আজকে প্রথম পর্বে আমি শুরুতেই দেখেছি তন্ময় নামে একটি ছেলে যে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সে চলে যায় আড্ডা মারতে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে, টিএসসি চত্বরে, যেখানে সে খুব মজার একটি খিচুড়ি খেতে পায়। শুধু খিচুড়ি খাওয়াই সেখানে তার যাবার উদ্দেশ্য নয়, তার সেখানে আরেকটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাদিয়া নামে একটি মেয়েকে সে ভালোবাসে, যাকে সে দেখতে পায় সেখানে গেলে। আর সেখানে তার সঙ্গে দেখেছি আরো একটি বন্ধু আছে তার, যার নাম ফাইজা। অদ্ভুত এক মেয়ে, অনেক কথা বলে। আর এখানে আমরা যেটা দেখতে পেলাম যে সাদিয়ার সঙ্গে তন্ময় যে প্রেম সেটা একতরফা, তন্ময় অসম্ভব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে সাদিয়াকে, কিন্তু সাদিয়া তাকে পাত্তাই দেয় না। তার বন্ধু ফাইজা তাকে বহু বোঝাবার চেষ্টা করে, কোনো লাভ হয়নি। এটা নিয়ে তন্ময়ের অনেক ফ্রাস্ট্রেশন। একটা সময় তন্ময় আবিষ্কার করে যে তার বাড়ির নিচে যে চা দোকানি আছে, চা বিক্রেতা রানা ভাই, তার কাছ থেকে সে অদ্ভুত কিছু তথ্য পায়, তাবিজ কবর, এই জাতীয় জিনিস সম্পর্কে। এবং তার সঙ্গে সে একদিন চলে যায় কেরানীগঞ্জের ইকুরিয়া নামের এক গ্রামে, যেখানে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে খালিক ভাই নামে, তার কাছে। এবং তার কাছে গিয়ে সে তার প্রেমের কথা, ব্যর্থ প্রেমের কথা খুলে বলে যে একতরফা প্রেম, সে মেয়েটাকে কোনোভাবেই ভালোবাসছে না। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পারি যে একটা তাবিজ দিয়ে দেয় সে খালিক ভাই, যেটা কোনোভাবে সাদিয়াকে পৌঁছে দিতে বলে। কিন্তু সাদিয়ার কাছে সে যখন পৌঁছে দিতে যায় বা সেই জিনিসটা একটা পুতুলের মধ্যে, সাদিয়া ভীষণ খেপে যায় এবং তন্ময়কে একটা চড় মেরে বসে এবং অনেক অপমান করে। তারপর কি হবে সেটা জানবো আমরা দ্বিতীয় পর্বে, অর্থাৎ এখনই যেটা শুনবো সেই পর্বে। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। মানুষের মন বড় অদ্ভুত, কখন যে তীব্র ভালোবাসা তীব্র ঘৃণাতে পরিণত হয় তা কেউই বলতে পারে না। সাদিয়ার বিয়ের খবরের পর থেকে প্রায় আধ পাগলের মতো আচরণ শুরু করতে থাকতো তন্ময়। পাগলের মতো বাসা থেকে উধাও হয়ে গেল, চলে গেল কেরানীগঞ্জের সেই ইকুরিয়াতে, আবার সেই জাদুকরের কাছে যার সাথে তার পরিচয় হয়েছিল। সেই জাদুকর কিংবা কালো জাদুকর বাসাতেই ছিলেন, উনি তন্ময়কে দেখেই বললেন,
আপনি এত রাতে?
আমি খুন করতে চাই।
আচ্ছা, আপনি বলেছিলেন না খুন করার অনেক রকমের পদ্ধতি আছে, আমাকে বলুন কিভাবে খুন করব।
মাথা গরম, ঠান্ডা করেন।
আমার মাথার কখনোই ঠান্ডা হবে না, কোনোভাবেই হবে না।
পুতুলটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন কেন? ওটার তাবিজটাও তো ওখানেই রয়ে গেছে।
আপনি কি করে জানলেন যে ওটা আমি ফেলে দিয়েছিলাম? আমি সাদিয়াকে দিতে গিয়েছিলাম, বাট ও নেয়নি, আমাকে উল্টো চর মেরে বাজেভাবে অপমান করেছে। মাথা ঠিক ছিল না তাই ওটা ফেলে দিয়েছি।
কাজটা খারাপ করেছেন। ভেড়ার জিদ বাঘের সাথে দেখাতে হয় না, খুব খারাপ করেছেন।
খারাপ কিছুই করিনি এখনো, যা কিছু খারাপ তা এখন হবে। আমি যাকে পাবো না তাকে আমি অন্য কারোর সাথে সুখে থাকতেও দেবো না, হয় সে আমার হবে নয়তো কারো না।
যা ইচ্ছা করবেন, এখন বাড়ি যান, আমি আজ রাতে খুব বড় একটা কাজে বের হব। সেই কাজ শেষ না করে আমি আপনার কাজ করতে পারবো না।
আপনি যে কাজই করেন না কেন আমি আপনার সাথে থাকতে চাই, আমি আর বাড়ি ফিরে যাব না।
আমার কাজ কিন্তু খারাপ কাজ, টোটকা, বান মারা, চালান দেওয়া, এগুলো যারা বিশ্বাস করে তারা জানে একটা মানুষকে কিভাবে এগুলো দিয়ে ধ্বংস করা যায়। আপনি সামনে থেকে এগুলো দেখবেন
সেটা ঠিক হবে না।
আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সত্যি আপনার এখান থেকে যাচ্ছি না। আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা পূরণ করার পরে আমি এখান থেকে যাব।
থাকেন তাহলে, কবরস্থানে রাত কাটানোর অভ্যাস আছে?
কবরস্থান কেন, কেউ যদি এখন নরকে গিয়ে রাত কাটাতে বলে সেটাও সমস্যা হবে না, কারণ দুনিয়া আমার কাছে এখন নরকের থেকেও কোনো অংশে কম না।
ঠিক আছে, আজকে রাতে নরক দেখার জন্য রেডি হন।
তন্ময় সত্যি সত্যি ওই খালিক নামের লোকের সাথে থেকে গেল। তন্ময়ের মাথায় যখন সাদিয়ার চেহারা ভেসে ওঠে আর সাদিয়ার বিয়ে হয়ে গেছে এটা মনে হয়, তখনই তন্ময়ের ইচ্ছে করে সাদিয়াকে গিয়ে গলা টিপে মেরে ফেলতে। কি দরকার ছিল বিয়ে করার? তন্ময় কি খুব বেশি অযোগ্য ছিল? কি এমন হতো যদি তন্ময়ের সাথে সাদিয়ার কিছু হতো? তাহলে তন্ময় সত্যি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সাদিয়াকে সে কোনোভাবেই সুখে থাকতে দেবে না। হয় তার নতুন বিয়ের সংসার ধ্বংস করে দেবে, নয়তো সাদিয়াকে মেরে সে নিজেও মরে যাবে। দরকার নেই দুনিয়াতে থাকার, কি হবে এই নিকৃষ্ট দুনিয়াতে থেকে। মধ্যরাতের বেলা খালের জাদুকর প্রথমে একা একা কোথায় জানি বের হলে। তন্ময় তার সাথে বের হতে চাইল, কিন্তু উনি প্রথমেই তন্ময়কে সাথে নিলেন না, বললেন একটু পর একটা জিনিস ম্যানেজ করে তারপরে সে নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত যেন তন্ময়ের ঘরেই থাকে। এর আগের বার যে মহিলা দাঁড়িয়েছিল সে মহিলাকে আবারও তন্ময় দেখে দরজা ধরে দাঁড়িয়ে আছে। খালের জাদুকর হন হন করে বের হয়ে গেল এবং প্রায় ঘন্টা খানের পর যখন রাত 2:30 কিংবা 2:45 হবে ঠিক তখন ফিরে এলো। এসেই তন্ময়কে বলল,
এখন চলুন।
কোথায় যাব?
মানুষ মরার পর কি হয় দেখবেন না? না দেখলে মানুষ মারবেন কি করে?
কবরস্থানে যাওয়ার কথা বলেছিলেন যে, এখন যাবেন?
রাত হচ্ছে নিষিদ্ধ সময়, নিষিদ্ধ কাজ করতে হলে এখনই যেতে হবে।
এখন গিয়ে আমরা কি করব?
আপনার কিছু করতে হবে না, যা করবার আমি করব। আপনি সাথে থাকুন তাহলেই বুঝবেন।
কোনো সাধনা করবেন নাকি?
আমার কাজই তো সব সাধনা করা, এটা আর নতুন কি? আসেন, 3 দিন আগে একটা বেওয়ারিশ লাশ কবর দিয়েছে, লাশ এতক্ষণে পচে যাবার কথা, সেটা তুলতে হবে।
মানে আমরা এখন লাশ তুলব?
আরে ভাই আসেন তো, কি করব গেলেই দেখবেন। আমার সাথে এখানে এসে থাকা শুরু করেছেন আর আমি কি করছি সেটা দেখবেন না, তা কি করে হয়?
আচ্ছা ঠিক আছে চলুন, আমারও কি লাশ ধরতে হবে?
আপনার কি করতে হবে সেটা পরে বলছি, এখন আগে চলুন।
গভীর রাতের বেলা খালিক এবং তন্ময় দুজন মিলে কবরস্থানে ঢুকল। কবরস্থানের বাইরে গাড়োয়ান ইশারা করে খালিকে কিছু একটা বলল। ইশারা দেখে মনে হলো যা করার তাড়াতাড়ি করতে বললেন এরকম কিছু। খালিক দ্রুত গিয়ে একটি কবরের সামনে দাঁড়ালেন, কবরটি দেখেই বোঝা যাচ্ছে টাটকা কবর। হাতে যে কোদালটা ছিল সেটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। কি হচ্ছে কিংবা কি হতে যাচ্ছে সেটা বুঝতে তন্ময় একটু সময় লাগলো। তন্ময়ের কাছে মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে সময় কাটাচ্ছে। আর এদিকে মাটি খুঁড়তে খুঁড়তে খালিক বলল,
সব সাধনা একেই বলে সব সাধনা। এরকম 100 লাশ নিয়ে যেদিন আমি কাজ করতে পারবো আমার সাধনা পুরো হবে।
আমাকে এনেছেন কেন?
আপনি আমার বাসায় থাকতে চলে এসেছেন,
আমার কাজ কিভাবে করি সেটা দেখবেন না?
কিন্তু এখন আমার আমার কি কাজ?
এখন আপনার কাজ হচ্ছে আমাকে সাহায্য করা। ওই যে দূরে বস্তাটা দিচ্ছেন ওটাতে ভরে আমরা এই লাশ নিয়ে যাব। দারোয়ান লাশ নিয়ে যেতে সাহায্য করবে কিন্তু নিজে ধরবে না।
আমি ধরবো কেন? আপনি একা করুন, আপনি একা করুন।
আপনি করবেন, কারণ আমার এই কাজের পরে আপনার কাজ ধরব। আপনি যারে মারতে চান অল্প কিছু টাকার বিনিময়ে, আমি তাকে বান মারব।
বান? বান কি?
আপনাকে এত কথা বলার টাইম এখন না। আপনি দ্রুত মাটিগুলো সরিয়ে ফেলুন। আর হ্যাঁ, কবরস্থানে রাতে অনেক কিছু দেখতে পাবেন, ভয় পাবেন না যেন।
আচ্ছা, আপনি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন?
শুধু কান্না না, যদি কাউকে দেখেন দাঁড়িয়ে কাঁদছে তাহলে ভুলেও তার সামনে যাবেন না।
আচ্ছা, আমার কাছে তো মনে হচ্ছে কি একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আপনি শুনতে পাচ্ছেন না?
রাতে কবরস্থানে অনেক কিছুই শোনা যায়, জীবনে কখনো এই টাইমে আসেননি তাই হয়তো জানেন না। মাটি সরানো শেষ, এখন লাশ বের করব। আপনি কি ভয় পাচ্ছেন?
না, এত ভয় ডর আমার মধ্যে নেই। তবে ওই কান্নার শব্দটা না ভালো লাগছে না।
ভালো মন্দের চিন্তা বন্ধ করে, লাশ তো গুলে গেছে মনে হচ্ছে। আমি উঠাচ্ছি, আপনি সাহায্য করুন।
অনেক ভারী, প্রচুর ভারী হয়ে গেছে।
যেমন ভেবেছিলাম তেমন হয়নি, ভেবেছিলাম গন্ধে টিকতে পারবো না। আপনার পা কাঁপছে কেন?
আরে কি আজব, এরকম রাতের বেলা কবরস্থানে এসে কান্না কান লাশ উঠাচ্ছি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার পা কাঁপছে কেন? কি অদ্ভুত মানুষ আপনি!
এখন চলুন দুজন মিলে লাশটা ভ্যান গাড়িতে তুলি। কবরস্থানের বাইরে আমার ভ্যান গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে।
আপনার টিম তো দেখা যাচ্ছে অনেক বড়, কিভাবে কি করলেন?
আপনি অনেক কথা বলেন, রাস্তায় এত রাতে কেউ দেখবে না। যদি দেখে তো যাবো না আমি বলব, আপনি চুপ করে থাকবেন।
লাশটা কি নড়ছে?
আপনার চোখ নড়ছে, লাশ নড়ছে না। আপনি চুপচাপ ভ্যানে উঠে বসুন, আমরা ভোরের আগে আবার এখানে আসব।
কবর খোঁড়া হয়েছে কিন্তু আর ঠিক করা তো হয়নি।
আমরা একটু পরেই আবার এখানে আসব, ঠিক বেঠি নিয়ে তখন ভাবা যাবে। আপনি এখন চুপচাপ বসে থাকুন।
লাশ বাসায় নিয়ে যাওয়ার সাথে সাথে কাফনে মোড়া শরীর থেকে কাফন আলাদা করে ফেলা হলো। লাশ আসলেই পচে গেছে। লাশ পচা গন্ধ যে এত বাজে হতে পারে সেটা কল্পনাতেও ছিল না তন্ময়ের। একবার মনে হলো নাড়ি ভুড়ি উল্টে যাচ্ছে। আর এদিকে সে কালো জাদুকর খালে যথেষ্ট নির্বিকার, তার নাকে মনে হয় কোনো গন্ধই যাচ্ছে না। সে বড় একটা কেচি নিয়ে লাশের মাথা চুলকাচ্ছে এবং তাকে বেশ আনন্দিত মনে হচ্ছে। তার আনন্দিত মনে হবে নাই বা কেন, তার কাজই তো এটা। সবার কাছে এসব অস্বাভাবিক মনে হলেও খালেক অদ্ভুত এক শান্তি পায় এই কাজ করে। অদ্ভুত রকমের এক ক্ষমতার আঁচ অনুভব করতে পারে সে। এক জায়গায় বসে অন্য জায়গার মানুষের ঘুম হারাম করে দেওয়া চারটিখানি কথা না। এখন মরা লাশে নখ কাটছেন মহিলা, কি হাস্যকর অবস্থা, এত কষ্ট করে লাশ উঠানো হয়েছে কি তার চুলা নখ কেটে নেওয়ার জন্য, বুঝতে পারছে না তন্ময়। তবে একটু পরপরই তার সাদিয়ার কথা মনে পড়ছে। নিশ্চয়ই এখন সে হাজবেন্ডের সাথে নাক ডেকে ঘুমোচ্ছে। না, এত শান্তিতে ঘুমাতে সাদিয়াকে দেবে না তন্ময়, কোনোভাবেই দেবে না। তন্ময় খেয়াল করল খানিক হঠাৎ করে লাশটার সামনে তপস্যা টাইপের কিছু করছে, লাশটা কাঁপছে। এবার চোখ না, সত্যি সত্যি লাশটা কাঁপছে মনে হচ্ছে। তন্ময় একটু চিন্তিত গলায় খানিককে বলল,
লাশটাকে কাঁপছে নাকি?
লাশ এখন আমাদের সাথে কথা বলবে।
কি কথা বলছেন আপনি?
কোনো যাতাই বলছি না, আপনি টেনশন না করে বাইরে যান, আমি এখন লাশের সাথে বৈঠকে বসব।
সত্যি বাইরে যাব?
আপনার থাকা ঠিক হবে না, এখন অনেক কিছুই ঘটবে, আপনি সেগুলো ঠিকভাবে নাও নিতে পারেন। ভালো হয় আপনি বাইরে গিয়ে বসুন।
আচ্ছা আচ্ছা, লাশের চেহারাটা কি অন্য রঙের হয়ে যাচ্ছে নাকি?
যান তো আপনি বাইরে, প্রচুর কথা বলছেন, আমাদের হাতে সময় কম।
লাশের মুখ পড়ছে, আমি যা দেখছি তাকে ঠিক দেখছি নাকি?
আপনি যাবেন ঘর থেকে, আমাকে আমার কাজ করতে দিন।
লাশ ভিতরে নিয়ে দরজা বন্ধ করে কি করলো খালেক সেটা বুঝতে পারল না তন্ময়। শুধু তার কাছে মনে হলো লাশের রং যেন একটু পরপর বদলাচ্ছে। কিছুক্ষণ পর ঘড়িতে সময় 3:30 কিংবা আর একটু বেশি হবে, ঠিক তখন সে লাশ দিয়ে আবার কবরস্থানের উদ্দেশ্যে রওনা করলো খালেক। তন্ময়কে এবার কেন জানি নিল না। তন্ময় বারান্দায় বসে কখন যে ঘুমিয়ে গেল তা সে নিজেই জানে না। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই তন্ময় দেখলো বেশ স্বাভাবিকভাবেই খালেক বসে আছে। তার জাদুর পুরো বিষয়টা বুঝতে তন্ময়ের বেশ ভালোই সমস্যা হচ্ছে। উনি কি করেন আর কি করেন না, কোনটাতে কি কাজ হয় আর কোনটাতে কি কাজ হয় না, সেটা ঠিক বুঝে উঠতে পারছে না তন্ময়। কেমন যেন একটা রহস্য ঘিরে আছে খালেক নামের লোকটাকে ঘিরে। সকালবেলা খালেক নিজে থেকে এসেই বলল,
কি কাল ভয় পেয়েছিলেন?
আপনার কাজকর্ম আমি না ঠিক বুঝে উঠতে পারছি না, আপনি দিনে একরকম আর রাতে একদম অন্যরকম।
কিরকম? ইবলিশের মতো?
জানি না, আমি জানি না ঠিক কেমন জানি।
গতকালকে কত বড় কাজ ছিল সেটা আপনি আন্দাজও করতে পারবেন না। গতকাল একটা 10 বছরের বাচ্চা মেয়ের শরীরে ওই বেওয়ারিশ লাশের আত্মা চালান দেওয়া হয়েছে।
খারাপ লাগে আপনার?
সবাই যদি ভালো মানুষ হয় তাহলে তো দুনিয়া বন্ধ হয়ে যাবে, খারাপ লাগবে কেন বলেন? আর আপনি কি ভালো কাজ করতে এসেছেন নাকি? আর শুনেন, আমি যদি আপনার ওই মানুষকে বান মারি তাহলে কিন্তু কোনো ডাক্তার কবিরাজ এসে ঠিক করতে পারবে না, তখন আবার আপনি আমাকে দোষ দিয়েন না। আমার কাজ পিওর কাজ।
আমি যাকে পাগলের মতো ভালোবাসবো সে আরেকজনের সাথে থাকবে সেটা আমি দেখতে পারবো না। আপনি যেভাবে পারেন আমার কাজ করে দেন, টাকা পয়সার চিন্তা একদমই করবেন না।
টাকা পয়সার চিন্তা খালেক জাদুকর করে না। আপনার কাজ আজ রাতেই রেডি করব, আপনার সামনে বসে দেখবেন ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা কত।
আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হয় আপনি বেশ শিক্ষিত, আসলে কি তাই?
আমি ডিগ্রি পর্যন্ত পড়েছি, এর বেশি পড়িনি।
এটাই বা কম কি? তাহলে আজ আমরা যখন কাজ শুরু করব আমাদের আর কি কি লাগবে?
কিছুই লাগবে না, আচ্ছা, আপনি এখানে পড়ে আছেন, আপনার বাসার মানুষ টেনশন করছে না?
আর রাখেন তো বাসার মানুষ, বাসার মানুষ থাকলে তো টেনশন করবে।
আমার কেন জানি মনে হচ্ছে আপনার বাসার মানুষ কোনো একটা ঝামেলা তৈরি করবে।
কেমন
মনে হচ্ছে, কিন্তু কেমন ঝামেলা তৈরি করবে সেটা বুঝতে পারছি না।
বাসায় আমার মা ছাড়া কেউ নেই, আর আপনি একদমই চিন্তা করবেন না, ঝামেলা করার মতো কেউ নেই। আমি যদি ফিরি তাহলে আমার কাজ শেষ করেই ফিরব।
কাজ নিয়ে টেনশন নেই, আপনি কল্পনাও করতে পারবেন না আমি এখান থেকে বান মারলে ওখানে গিয়ে কি অবস্থা হবে।
কখন যে রাত হবে।
হবে হবে, সবই হবে, ধৈর্য ধরো। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর।
রাতের বেলা একটা আসরের মতো করে বসানো হলো, খালেক এক মনে কিছু একটা পড়তে লাগে। একবার মনে হলো বিড় বিড় করে মন্ত্র পড়ছেন, কিন্তু ঠিক কি পড়ছেন সেটা বোঝা যাচ্ছে না। তন্ময় ঠিক তার পাশেই বসা, তার কাছে একবার মনে হচ্ছে সে যা করতে যাচ্ছে তা একদমই করা উচিত না, আবার একটু পর মনে হচ্ছে যা করতে যাচ্ছে একদমই ঠিক কাজ করছে। গতকালের লাশ থেকে যে চুল কেটে রাখা হয়েছিল সেটা একটা ছোট্ট কাপড়ের পুতুলের মাথায় আঠা দিয়ে লাগাচ্ছেন খালেক। একটা ছোট্ট কাগজে লাল কালি দিয়ে কিছু একটা লেখা হচ্ছে, লেখাটা ঠিক কোন ভাষায় সেটা বুঝতে পারলো না তন্ময়, কিন্তু এটুকু বুঝতে পারলো কাগজটায় অনেক কিছু আঁকা আছে। একটা কাপড়ের পুতুলকে সুন্দর করে সাজিয়ে মৃত মানুষের চুল লাগিয়ে গুছিয়ে তন্ময়ের হাতে দিল খালেক। তন্ময় পুতুলটা দিয়ে কি করবে ঠিক বুঝতে পারলো না, তাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর তখনই খালেক বলল,
আপনার কাজ শেষ, আপনি চাইলে এখন ঘরে বসেও যাকে খুন করতে চাচ্ছিলেন তাকে খুন করে ফেলতে পারতেন, কিন্তু একটু সময় নিয়ে, মানে এক সপ্তাহের মতো সময় লাগবে আর কি।
কাজ তো শুরুই করলাম না, কাজ শেষ হবে কি করে?
এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এটা মোটেও কোনো নর্মাল পুতুল না। এই পুতুলের মধ্যে এখন আপনার ওই মেয়ের আত্মা ভরে দেওয়া হয়েছে। এক জায়গা থেকে চালান দিয়ে অন্য জায়গার মানুষকে বশ করে ফেলা যেমন যায়, ঠিক তেমনি এক জায়গা থেকে বান মেরে অন্য একজনকে মেরে ফেলা অনেকটা দুর্ভাতের মতো ব্যাপার।
এখন তাহলে আমার করণীয় কি, কি করলে কি হবে বলে দিন, আমি একবারে কাজ শেষ করে আপনার এখান থেকে বিদায় নিতে চাই।
আপনাকে আমি সবটা সুই দিয়ে দিচ্ছি, যদি এখানে থেকে করতে চান করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। যদি নিজের বাড়িতে বসে করতে চান তাহলে সেটাও করতে পারেন, আপনার যেটা ভালো হয়।
সুই দিয়ে আমি করবোটা কি?
এই পুতুলের বুকে বসিয়ে দিবেন, এমন ভাবে বসিয়ে দিবেন যেন সুই পুরোটা ঢুকে যায়।
আমি এই দিক থেকে সুই বসালে ওখানে কি হবে?
সে বুকের ব্যথায় মারা যাবে। প্রথম সুই বসানোর পর থেকেই খেলা শুরু হয়ে যাবে।
তাহলে আমি বরং বাসায় গিয়ে করি।
আপনার ইচ্ছে, আপনি যেখানে বসে আনন্দ পাবেন সেখানে বসেই করবেন, তবে একটা ব্যাপারে একদম সাবধান, ভুলেও আপনার এই কাজের কথা কাউকে জানানো যাবে না। আর হ্যাঁ, কেউ যেন এই পুতুল না দেখে, সাতটা সুই বসিয়ে দেওয়ার পর দেখলেও কোনো সমস্যা নেই, কারণ তখন সবাই দেখলেও যা না দেখলেও তা, আপনার কাজ পুরাই হাসিল। কিন্তু তার আগে কেউ যেন এটা না ধরে।
আমার বাসায় বলতে গেলে আমি একাই থাকি, ধরবার কেউ নেই, আর এটা আমি আমার ড্রয়ারে লুকিয়ে রাখবো, কারণ দেখার তো কোনো প্রশ্নই আসে না। আর আপনার পেমেন্টটা?
আমাকে 10,000 টাকা দিলেই আমি খুশি, আমার চাহিদা খুব একটা বেশি না।
ঠিক আছে, আপনার টাকা 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, টাকা নিয়ে একদমই টেনশন করবেন না।
টাকার টেনশন এমনিতেও খালেক জাদুকর করে না। আপনি আপনার কাজ শেষ করুন।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে শারমিন, আর শুনছেন আজকের কুয়াশার কাহিনীর তৃতীয় পর্ব। এক অদ্ভুত কাহিনী শুনছি আমরা আজকে কুয়াশায়। এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাহিনী শুনছি, শুনছি এক ব্যর্থ প্রেমিক তন্ময়ের কাহিনী, এবং আমাদের এই কাহিনী যে মূল ভিকটিম এখনো হয়নি, হতে যাচ্ছে, হবে কিনা তাও আমরা জানি না, সাদিয়ার কথা। এবং আমরা একটা পর্যায়ে দেখলাম যে সাদিয়ার বিয়ের কথা শুনে তন্ময় এত উন্মত্ত হয়ে গেছে, এত কষ্ট পেয়েছে যে সে রাগের মাথায় জেদের মাথায় চলে গেছে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান খালেকের কাছে, ক্যারেনিগঞ্জের ইকুরিয়া গ্রামে আবারও। এবং সেখানে এই অদ্ভুত ঘটনা আমরা দেখতে পেয়েছি যে মরা লাশের মাথার চুল কেটে একটি পুতুলের মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে, সেই লাশের নখ কেটে সেই পুতুলের গায়ে ব্যবহার করা হয়েছে, এবং বলা হয়েছে তন্ময়কে যে এর মধ্যেই লুকিয়ে আছে সাদিয়ার আত্মা, এবং 7টা সুই তাকে দেয়া হয়েছে, এবং তন্ময়কে বলেছে যে 7টা সুই এই পুতুলের বুকের মধ্যে গাঁথতে হবে, এবং তারপরে সে দেখতে পাবে আসল খেলা। কি অদ্ভুত এক প্রতিহিংসা মেতেছে তন্ময়। এরপরে কি হতে যাচ্ছে, আসলে কি সাদিয়ার কোনো ক্ষতি হবে, সেটা জানবো আমরা এই শেষ পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সঙ্গে আছি আমি শারমিন। চলে যাচ্ছি আজকের কুয়াশার শেষ পর্বে। এবং 7টি সুই নিয়ে বাসায় ফিরল তন্ময়। এরকমও যে হয় এটা বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে তার, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার আসলেই অন্যরকম। এটার পাওয়ার এতই বেশি যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের অবস্থা নিমেষে খারাপ করে দেয়া যায়। এতদিন পর বাসায় ফিরে দেখল সব কিছু ঠিক আগের মতোই আছে। আগেও একবার এরকম বাসা থেকে গায়েব হয়ে গিয়েছিল তন্ময়, তাই হয়তো তন্ময়ের মা এখন আর তন্ময়কে নিয়ে এত বেশি চিন্তা করেন না। বাসায় ফিরে নিজের রুমে ঢুকেই পুতুলটা হাতে নিল তন্ময়, আর ঠিক তখনই ইচ্ছে করলো পুতুলটাকে একটু আদর করে দিতে। পুতুলের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে পুতুলটাকে তার পার্সোনাল ড্রয়ারে রেখে দিল, সাথে শুয়েও রেখে দিল। আজ রাত থেকেই সে কাজ শুরু করবে, ঠিক করলো আজ রাত 12টা বাজার সাথে সাথেই সে 1টি সুই পুতুলের বুকের ভেতর গেঁথে দেবে। সাদিয়া যখন তার হবেই না, তখন এই দুনিয়ার কারোরই হবে না। আর এদিকে দেখতে দেখতে যখন রাত 12টা বেজে গেল, ঠিক তখনই নিজের ঘরে বসে 1টা সুই খুব জোরে গেঁথে দিল পুতুলের বুকের ভেতর। সে সময় সাদিয়া ঘুমোচ্ছিল, শুয়ে গেঁথে দেওয়ার সাথে সাথে সে ঘুম থেকে লাফ দিয়ে বিছানে উঠে বসল। সাদিয়া লাফিয়ে উঠে দেখে সাদিয়ার হাজবেন্ড শাফিন জিজ্ঞেস করল,
কি হয়েছে সাদিয়া, কোনো সমস্যা কি?
হঠাৎ করে বুক ব্যথা করছে, প্রচন্ড বুক ব্যথা করছে।
পানি খাবে একটু?
মনে হচ্ছে কেউ আমার বুকের ভেতর চেপে ধরে আছে, আমি ঠিক মতো বিশ্বাস দিতে পারছি না।
কি বলছো সব?
শফিন, আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, সত্যি খুব খুব কষ্ট হচ্ছে।
হঠাৎ করে তোমার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুব বেশি কষ্ট হলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই।
আমি কিছুই বুঝতে পারছি না, আমি একদমই নিঃশ্বাস দিতে পারছি না। মনে হচ্ছে কেউ একজন আমার নিঃশ্বাস চেপে ধরে রেখেছে।
চলো এখন হাসপাতালে যাই, আল্লাহ না করুক পরে কি থেকে কি হয়ে যাবে। আমি গাড়ি বের করি, চলো।
সাদিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ভর্তি করে রেখে দেওয়া হলো। ডাক্তার অনেক পরীক্ষা করেও কোনো রোগ খুঁজে পেলেন না। এদিকে দ্বিতীয় দিন আরো একটি সুই যখন পুতুলের মধ্যে তন্ময় গেঁথে দিল, তখন সাদিয়া হাসপাতালে শুয়ে চিৎকার করতে শুরু করল। ডাক্তার আবারও পরীক্ষা করলেন এবং বললেন কিছুই ধরা পড়ল না। ব্যথায় সাদিয়ার চেহারা পর্যন্ত নীল হয়ে গেল। শাফিন মানে সাদিয়ার হাজবেন্ড শুধু এপাশ থেকে ওপাশ পায়চারি করতে লাগলেন, চিন্তায় তার মুখ একদমই ছোট হয়ে গেছে। হঠাৎ করে কোন ঝড় এসে হাজির হলো তাদের মাঝে, কিছু বুঝতে পারছে না শাফিন। কিছুদিন হলো বিয়ে হয়েছে, সব কিছু তো ঠিকই ছিল, এই সময় এমন কিছু হবে তা কেউ কল্পনাও করেনি। হাসপাতালে ভর্তির পাঁচ দিনের দিন সাদিয়া ব্যথায় পাগলের মতো হয়ে গেল। একটু পরপর এসে বলতে লাগলো বুকে ব্যথা করছে। শাফিন তার বেডের পাশেই বসে আছে, চোখের সামনে সাদিয়ার এত কষ্ট সে সহ্য করতে পারছে না।
ব্যথা কি একটু কমেছে সাদিয়া?
না না, তুমি কি খেয়েছো?
আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি কি কিছু খাবে?
শাফিন, আমি কিছুই খাবো না, আমি মনে হয় মারা যাচ্ছি, তাই না?
কি বলো এসব? ডাক্তাররা আবার পরীক্ষা করবে, কিছু না কিছু তো অবশ্যই বের হবে, তুমি একদমই চিন্তা করো না তো।
তোমাদের খুব কষ্ট হচ্ছে, ওই শফিন
তুমি কথা বলো না তো, তুমি চোখ বন্ধ করে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে, একদমই চিন্তা করো না।
কিছুই ঠিক হবে না শফিন, হবে আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিছুই ঠিক হবে না।
আমি ডাক্তারের সাথে আবার কথা বলছি, দরকার হলে দেশের বাইরে গিয়ে আমরা ট্রিটমেন্ট করব, একদম চিন্তা করো না তো। এখন বলো তুমি কি একটু স্যুপ খাবে?
আমি আমি কিছুই খাবো না, আমি মরে যাবো শাফিন, আমি বুঝতে পারছি, স্পষ্ট বুঝতে পারছি।
আবারও একই কথা, কি সব বলছো? ডাক্তার সব ঠিক করে দিবে, তুমি একদমই চিন্তা করো না।
তন্ময় আজ খুব কাঁদছে, সে জানে সে যে কাজটা করেছে একদমই ভালো করেনি, খুব খারাপ করেছে সে, কিন্তু কি করবে, তার ভালোবাসার দাম সাদিয়া কেন দিল না? অংশে কম ছিল তন্ময়, কোনো অংশেই কম ছিল না। তন্ময় আজ আরো একটা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা তাকে নিতেই হয়েছে, তবে সেই সিদ্ধান্ত সে বাস্তবায়ন করবে সাদিয়ার মৃত্যুর পর। খুব কষ্ট হচ্ছে তন্ময়, আজ সে পুতুলের বুকে সাত নম্বর সুইটা গেঁথে দেবে। সে খবর নিয়ে জেনেছে সাদিয়া হাসপাতালে ভর্তি, একবার ভেবেছিল দেখতে যাবে, তার পরপরই ভেবেছে কি দরকার এত খাতিরে। হাসপাতালে তো তন্ময়ের কারণেই ভর্তি, কেউ জানুক বা না জানুক তন্ময় তো জানে আজকে সাদের এই অবস্থার জন্য কেবল তন্ময়ই দায়ী। তন্ময় খুব কষ্ট হবে জেনেও সাত নম্বর সুইটা অনেক জোরে পুতুলের বুকে গেঁথে দিল। এখন থেকে সুই গাঁথার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে সাদিয়ার অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে গেল। শাফিন সাদিয়ার পাশেই ছিল, সাদিয়ার চোখ বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগল।
খুব কষ্ট হচ্ছে সাদিয়া? অনেক বেশি ব্যথা করছে?
আমি মারা যাচ্ছি সামিন, আমি সত্যি মারা যাচ্ছি।
ডাক্তার এখন ব্যথা ওষুধ দিয়ে দিবে, তোমার সব ব্যথা এখনই ঠিক হয়ে যাবে।
আমি নিঃশ্বাস নিতে পারছি না সামিন, একদমই নিঃশ্বাস নিতে পারছি না, অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি।
তোমার কিছু হবে না সাদিয়া, তুমি একদমই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সাদিয়া, 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 ডাক্তার সাদিয়া কথা বলছে না কেন? সাদিয়া, সাদিয়া,
পৃথিবীতে যে খবরটা সবচেয়ে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে সেটা বোধহয় মৃত্যুর খবর। সাদিয়ার মৃত্যুর খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ল, আত্মীয় স্বজন সব চলে আসলো হাসপাতালে সাদিয়াকে দেখার জন্য। যারা এতদিন অসুস্থ সাদিয়াকে দেখতে আসেনি তারাও চলে আসলো। সাদিয়ার মৃত্যুর খবর রাজনীতিতে পৌঁছে গেল। ফাইজা সাদিয়ার মৃত্যুর খবর শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর ছুটে গেল তন্ময়ের বাসায়। ফাইজা নিশ্চিত সাদিয়ার মৃত্যুর খবর শুনে পাগলের মতো ছুটে আসবে তন্ময়। তন্ময়ের বাসা থেকে তন্ময়কে নিয়ে সোজা হাসপাতালে চলে যাওয়ার প্ল্যান ফাইজার। আর দুঃসময় যখন আসে তখন সব দিক থেকেই আসে, আর কি কি দুঃসম্পদ অপেক্ষা করছে কে জানে। ফাইজা কিছুক্ষণের মধ্যেই তন্ময়ের বাসায় পৌঁছে গেল। তন্ময়ের মা জাহানারা দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ফাইজা জিজ্ঞেস করল,
আন্টি, আন্টি তন্ময় কোথায়?
ঘুমাচ্ছে মা, এখন উঠিনি।
আন্টি তন্ময়কে ইমার্জেন্সি একটা খবর দিতে হবে।
কি হয়েছে মা, তোমাকে এত বেশি অস্থির দেখাচ্ছে কেন, কোনো সমস্যা হয়েছে কি?
আন্টি আমাদের এক বন্ধু মারা গেছে, আমি তন্ময়কে নিয়ে এখনই ওখানে চলে যাব, আপনি একটু ওকে দেখে দিন না প্লিজ।
বলো কি সর্বনাশ, দাঁড়াও আমি এক্ষুনি দেখে দিচ্ছি।
জাহানারা বেশ খানিকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরও তন্ময় দরজা খুলল না। এই ছেলের এই সমস্যা আগে থেকে, যখন ঘুমায় তখন মরার মতো ঘুমায়, দরজা কেন, অ্যাটম বোমা ফাটিয়েও ওকে তোলা যায় না তখন। জাহানারা আরো বেশ কয়েকবার দরজা ধাক্কা দিল। জাহানারার কাছ থেকে একটু দূরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ফাইজা, সে তন্ময়ের দরজার দিকে এগিয়ে গেল। তার একটু কেমন খটকা লাগছে যেন, সে তন্ময়ের মা জাহানারার দিকে এগিয়ে গিয়ে বলল,
সবকিছু ঠিক আছে তো আন্টি?
দেখো তো মা দরজা খুলছে না কেন, রাতে তো আমার সাথে কথা বলেই রুমে ঢুকলো, হাসি খুশি তো ছিল, এখন ও কি ঘুমোচ্ছে নাকি?
তন্ময়, এই তন্ময় দরজা খোল।
মা খারাপ কিছু হলো না তো আবার, এতক্ষণ ধরে ধাক্কাচ্ছি তাও তো খুলছে না, আমার তো কিছুই ভালো লাগছে না।
তন্ময়, এই তন্ময়।
দরজা খুলল না, কিছুক্ষণ পর দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এবং দরজা ভাঙার সাথে সাথে দেখা গেল তন্ময় ফ্যানের সাথে ঝুলে আছে। তন্ময় ঠিক নিচেই একটা ছোট্ট পুতুল পড়ে আছে, পুতুলের বুকে সাতটা শুই গেছে দেয়া। তন্ময়ের মৃত্যুর সাথে ওই পুতুল কিংবা সাত শুয়ের কি সম্পর্ক সেটা কেউ বের করতে পারল না। তবে তন্ময় মা তার একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো প্রলাপ করতে শুরু করলেন। ফাইজা তন্ময়ের ঝুলে থাকা লাশ দেখে স্তব্ধ হয়ে ওইখানেই দাঁড়িয়ে রইল। আসলে এরকমই হয়, আমাদের তীব্র আবেগ এবং তীব্র ভালোবাসা এবং একই সাথে তীব্র ঘৃণা আমাদের কখন কোন সিদ্ধান্ত নিতে বাধ্য করে তা আমরা কেউ বলতে পারি না। আর এই তীব্রতার ফল হয়তো বরাবরই তন্ময় কিংবা সাদিয়ার মতো করে ভুগতে হয়। যেখানে কিছু মানুষের দোষ থাকলেও কিছু মানুষের একদমই দোষ থাকে না, তবুও কষ্ট সবাইকে পেতেই হয়। তীব্র ভালোবাসা ঘৃণায় পরিণত হলে কত জঘন্য জিনিস মানুষ করতে পারে, কত অদ্ভুত ঘটনায় মানুষ জড়িয়ে যেতে পারে। যাই হোক, এটা নিছক একটি কাহিনী, কিন্তু বাস্তবের সাথে এতটুকু শুধু মিল আছে যে আমরা বাস্তব জীবনে অনেককেই হয়তো দেখেছি এই ধরনের ভুল কাজ বা খারাপ কাজগুলো করতে। মানুষ কোনো কোনো সময় হয়তো কোনো সম্পর্কের কাছে বা কোনো পরিস্থিতিতে এত অসহায় হয়ে যায়, তখন হয়তো মানুষ তার মাথা ঠিক রাখতে পারে না, যার ফলে অনেক ধরনের উল্টোপাল্টা কাজে জড়িয়ে যায়। তাকে ছোট্ট মেসেজ যে কখনোই আবেগতাড়িত হয়ে বা কোনো পরিস্থিতির চাপে কখনো কখনো কেউ কোনো এমন কোনো কাজ করবে না যেটাতে অন্যের ক্ষতি হয়। তো যাই হোক, আজকের গল্পের নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, লিখেছেন মশিউর রহমান শান্ত, আর নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো ফ্রি জানতে হলে ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। আর এখন জানিয়ে দেবো আজকের গল্প ব্ল্যাক ম্যাজিকে যারা অভিনয় করেছেন তাদের নাম। তন্ময় চরিত্রে ছিলেন শান্ত, ফাইজার চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, সাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন নাদিরা, শাফিন হয়েছেন আপেল, খালেকের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, রানা ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন লোবান, তন্ময়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিনু। আর এইখানে শেষ হয়ে গেছে আজকের কুয়াশার কাহিনী। আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে কথা হবে, কিন্তু যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। বিদায় নিচ্ছি আজকের মতো, শুভরাত্রি।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা।